বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 284 ও 285 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লিল্লাহি মা ফিস السماوات وما في الأرض وإن تبدوا ما في أنفسكم أو تخفوه يحاسبكم به الله يغفر لمن يشاء ويعذب من يشاء والله على كل شيء
বিসমিল্লাহির রহমানির রহিম। যা কিছু আকাশমণ্ডলীতে রয়েছে আর যা কিছু পৃথিবীতে আছে সবই আল্লাহর। তোমরা তোমাদের মনের কথা প্রকাশ করো বা নাই করো, আল্লাহ তোমাদের কাছ থেকে তার হিসাব নেবেন। তারপর যাকে ইচ্ছা তিনি ক্ষমা করবেন এবং যাকে ইচ্ছা শাস্তি দেবেন। আল্লাহ সকল বিষয়ে সর্বশক্তিমান। রাসূল বিশ্বাস রাখেন সেই সব বিষয় সম্পর্কে যা তাঁর পালনকর্তার পক্ষ থেকে তাঁর কাছে অবতীর্ণ হয়েছে, এবং মুসলমানরাও বিশ্বাস রাখে আল্লাহর প্রতি, তাঁর ফেরেশতাদের প্রতি, তাঁর গ্রন্থসমূহের প্রতি এবং তাঁর পয়গম্বরদের প্রতি। তারা বলে, আমরা তাঁর পয়গম্বরদের মধ্যে কোনো তারতম্য করি না। তারা বলে, আমরা শুনেছি এবং কবুল করেছি, আমরা তোমার ক্ষমা চাই, এ আমাদের পালন কর্তা, তোমারই দিকে প্রত্যাবর্তন করতে হবে। সাদাকাল্লাহুল আলিয়ুল আজিম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কুরআনের তেলাওয়াত শুনলেন। আজ সোমবার 25 এপ্রিল, 12 বৈশাখ এবং ফার্সি 5 উর্দিবেহেশত। রেডিও তেহরানের শান্ত অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আশরাফুর রহমান। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে 13,610 কিলোহার্টসে এবং সৌদি আরবে 22 মিটার ব্যান্ডে 13,780 কিলোহার্টসে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.com/bn। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই শুনবেন বিশ্বের সর্বশেষ খবরাখবর নিয়ে যথারীতি বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের প্রতিনিধিদের পাঠানো 2টি বার্তা। এরপর সংবাদ বিশ্লেষণমূলক অনুষ্ঠান দৃষ্টিপাতে থাকবে ইরান ও সৌদি আরবের মধ্যে আলোচনা সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা এবং বাংলাদেশে আবারও করোনা ভাইরাস বাড়তে পারে বলে স্বাস্থ্যমন্ত্রীর আশঙ্কা সম্পর্কে ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধির পাঠানো প্রতিবেদন। এরপর থাকবে পবিত্র মাহে রমজান উপলক্ষে নিয়মিত পরিবেশনা আত্মশুদ্ধির মহোৎসব। পত্রপত্রিকার পাতার অনুষ্ঠান কথাবার্তার পর প্রান্তিক আয়োজনে থাকবে ধারাবাহিক আলোচনা আসমাউল হুসনা। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ, তবে সবকিছুর আগে বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। ইরানের তাবাস মরুভূমিতে মার্কিন ব্যর্থ অভিযানের বার্ষিকী পালিত, সরকারের মুখপাত্র বললেন পরাজয়ে অভ্যস্ত হয়ে পড়েছে আমেরিকা। আলাক্সাকে ঘিরে ইসরায়েলি হামলা অব্যাহত, মসজিদ রক্ষায় এগিয়ে আসতে মুসলিম বিশ্বের প্রতি মসজিদের পরিচালকের আহ্বান। বাংলাদেশে ঈদ যাত্রায় ভাড়া নৈরাজ্য ও চাঁদাবাজি বন্ধের আহ্বান রোড সেফটি ফাউন্ডেশনের। রাজধানী ছাড়বে প্রায় 90 লাখ মানুষ। এবং ভারতের বিহার রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে জোট সরকারের শরিকদের মধ্যে দ্বন্দ্ব, জেডিইউ ও বিজেপি ভিন্ন অবস্থানে। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, সংবাদ শিরোনাম শুনলেন। এবার বিস্তারিত বিশ্ব সংবাদে আমন্ত্রণ জানাচ্ছে আমি সোহেল আহমেদ। ইরানের তাবাস মরুভূমিতে মার্কিন বাহিনীর ব্যর্থ অভিযানের বার্ষিকী আজ। পারস্য উপসাগর থেকে চালানো ওই অভিযানের মাধ্যমে মার্কিন বাহিনী তেহরান থেকে 53 জন গুপ্তচরকে উদ্ধারের পরিকল্পনা করেছিল। 1979 সালে ইরানি ইসলামী বিপ্লব সফল হওয়ার পর তেহরানের মার্কিন দূতাবাসের এসব কর্মীকে গুপ্তচর বৃত্তির দায়ে আটক করা হয়। 1980 সালের এদিনে মার্কিন বাহিনী ওই অভিযান চালায় এবং তা চরমভাবে ব্যর্থ হয়। তারা এ অভিযানের নাম দিয়েছিল অপারেশন ইগল ক্ল। রাতের আধারে চালানো ওই অভিযান ধুলিঝড়ের কবলে পড়ে এবং বেশ কয়েকটি হেলিকপ্টার, গানশিপ ও জঙ্গি বিমান ধ্বংস হয়। একই সঙ্গে নিহত হয় 8 মার্কিন সেনা। পরে এ অভিযান বাতিল করতে বাধ্য হয় মার্কিন বাহিনী। এটি ছিল এক অলৌকিক ঘটনা। অভিযান ব্যর্থ হওয়ার পর পরিদর্শনে দেখা যায় একটি হেলিকপ্টার এবং C-130 হারকিউলিস পরিবহন বিমান পরস্পরের সঙ্গে ধাক্কা লেগে ধ্বংস হয়েছে এবং 5টি হেলিকপ্টার ও গানশিপ বালির মধ্যে পড়ে আছে। ব্যর্থ এ অভিযানের বার্ষিকী উপলক্ষে আয়োজিত আজকের অনুষ্ঠানে তাবাত সাগর ও আশেপাশে এলাকা থেকে শত শত মানুষ যোগ দিয়েছিলেন। সেখানে মার্কিন বাহিনীর অভিযানে ধ্বংস হওয়া বিমান ও হেলিকপ্টার প্রদর্শনেরও ব্যবস্থা রাখা হয়েছিল। এদিকে ইরান সরকারের মুখপাত্র আলি বাহাদুরি জাহরমি বলেছেন, ইরানের মোকাবেলায় পরাজয়ে অভ্যস্ত হয়ে পড়েছে আমেরিকা। ইরানের তাবাস মরুভূমিতে মার্কিন ব্যর্থ অভিযানের কথা তুলে ধরে তিনি বলেন, ইরানি জনগণ আমেরিকাকে বারবার পরাজয়ের স্বাদ আস্বাদন করাতে পেরেছে কারণ তারা ইমানি শক্তিতে বলীয়ান। জাহরমি বলেন, আমেরিকার মোকাবেলায় ইরানের বিজয়ের বহু ঘটনায় পর্যন্ত ঘটেছে। এর সর্বশেষ উদাহরণ হচ্ছে মার্কিন নিষেধাজ্ঞার ব্যর্থতা। ইরান সরকারের মুখপাত্র বলেন, আমেরিকা বারবারই বলেছে তারা ইরানের বিরুদ্ধে নজিরবিহীন নিষেধাজ্ঞা আরোপ করেছে। তারা দাবি করেছিল এই নিষেধাজ্ঞার কারণে ইরান ভেতর থেকে ভেঙে পড়বে। তারা তেহরানের নিয়ন্ত্রণ নেয়ার তারিখও ঘোষণা করে দিয়েছিল, কিন্তু তাদের এসব পরিকল্পনা পুরোপুরি ব্যর্থ হয়েছে। আমেরিকা ও অন্য শত্রুরা ইরানের কাছে পরাজয় বরণ করার বিষয়ে অভ্যস্ত হয়ে পড়েছে বলে মন্তব্য করেন জাহরমি। সৌদি আরবের সঙ্গে ইরানের পঞ্চম দফা বৈঠককে ইতিবাচক হিসেবে বর্ণনা করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খাতিবজাদে। তিনি আজ রাজধানী তেহরানে এক সংবাদ সম্মেলনে এ প্রসঙ্গে বলেন, দুই দেশের মধ্যে ইতিবাচক আলোচনা হয়েছে, দ্বিপক্ষীয় ও আঞ্চলিক বিষয়াদির পাশাপাশি হজ নিয়েও কথা হয়েছে বলে জানান এই মুখপাত্র। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খাতিবজাদে আরও বলেন, হজের বিষয়ে যে আলোচনা হয়েছে তা থেকে মনে হচ্ছে প্রায় 40,000 ইরানি হজ করার সুযোগ পাবেন। সম্প্রতি ইরাকের মধ্যস্থতায় বাগদাদে ইরান ও সৌদি আরবের মধ্যে পঞ্চম দফা বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকের মধ্য দিয়ে দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের সম্ভাবনা সৃষ্টি হয়েছে বলে বিভিন্ন সূত্র দাবি করেছে। সৌদি আরব ও ইসলামী প্রজাতন্ত্র ইরানের মধ্যে বর্তমানে কূটনৈতিক সম্পর্ক নেই। পবিত্র রমজান মাসে মুসলমানদের প্রথম কিবলা মসজিদুল আকসা রক্ষা করতে এগিয়ে আসার জন্য মুসলিম বিশ্বের প্রতি আহ্বান জানিয়েছেন এই মসজিদের পরিচালক শেখ ওমর আল কিসওয়ানি। তিনি ইরানের আরবি নিউজ চ্যানেল আল আলমকে দেয় এক সাক্ষাৎকারে এ আহ্বান জানান। গত 15 এপ্রিল শুক্রবার ইহুদিবাদী ইসরায়েলি সেনারা আল আকসা মসজিদ চত্বরে ভয়াবহ হামলা চালায়। ওই হামলায় অন্তত 350 ফিলিস্তিনি আহত হন এবং ইসরায়েলি বাহিনী 400 জনের বেশি ফিলিস্তিনিকে আটক করে নিয়ে যায়। ইহুদিবাদীরা প্রতি বছর রমজান মাসে মুসলমানদের অন্যতম পবিত্র স্থান আল আকসা মসজিদে হামলার মাত্রা বাড়িয়ে দেয়। চলতি বছর রমজান মাসের বাকি দিনগুলোতে ইসরায়েলিরা যাতে আবার ওই মসজিদের অবমাননা করতে না পারে সেজন্য আল কিসওয়ানি সকল ফিলিস্তিনিকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানান। তিনি বলেন, দখলদার সেনারা যতই দমন অভিযান চালাক না কেন, আল আকসা মসজিদ ওয়াকফ কমিটি এই মসজিদ রক্ষা করার দায়িত্ব থেকে সরে আসবে না। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। বাংলাদেশে আসন্ন ঈদ যাত্রায় যে কোনো মূল্যে সড়ক ও নৌ পরিবহনের ভাড়া, নৈরাজ্য ও চাঁদাবাজি বন্ধের আহ্বান জানিয়েছে রোড সেফটি ফাউন্ডেশন। এবছর ঈদ উল ফিতর উদযাপনে 80-90 লাখ মানুষ রাজধানী থেকে বাড়ির উদ্দেশ্যে যাত্রা করবে বলে জানিয়েছে সংগঠনটি। এ সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন ঢাকা থেকে আমাদের বিশেষ সংবাদদাতা।
আসন্ন ঈদ যাত্রায় যে কোনো মূল্যে সড়ক ও নৌ পরিবহনের ভাড়া, নৈরাজ্য ও চাঁদাবাজি বন্ধে কঠোর পদক্ষেপ নিতে সরকারের কাছে দাবি জানিয়েছে রোড সেফটি ফাউন্ডেশন। সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই দাবি জানিয়েছে সংগঠনটি। বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, এবছর ঈদ উল ফিতর উদযাপনে 80-90 লাখ মানুষ রাজধানী থেকে গ্রামের বাড়ির উদ্দেশ্যে যাত্রা করবে, যা আগের যে কোনো সময়ের চেয়ে বেশি। মাত্র 5 দিনে এত বিপুল সংখ্যক যাত্রী সুষ্ঠুভাবে পরিবহন করার মতো যানবাহন আমাদের নেই, ফলে অন্যান্য বারের চেয়ে এবার যানবাহনের সংকট এবং নৈরাজ্য বৃদ্ধির আশঙ্কা রয়েছে। এছাড়াও ঢাকা থেকে উত্তরবঙ্গগামী মহাসড়কের বিভিন্ন স্থানে অতি ধীরগতিতে সংস্কার ও সড়ক প্রশস্তকরণের কাজের কারণে তীব্র যানজটের সৃষ্টির আশঙ্কা তৈরি হয়েছে। দেশের অন্যান্য সড়ক মহাসড়কেও বহু স্থানে বেহাল দশা রয়েছে, ফলে ঈদ যাত্রায় মানুষ চরম ভোগান্তিতে পড়বে। বিবৃতিতে আরও বলা হয়, এই নাজুক অবস্থায় সড়কে ও নৌপথে ঘাটে ঘাটে চাঁদাবাজির কারণে ভাড়া নিয়ে নৈরাজ্য সৃষ্টি হবে, যা ঈদ যাত্রাকে অসহনীয় করে তুলবে। এদিকে ঈদে ঘরমুখো মানুষের চাপ সামাল দিতে আজ সোমবার দুপুরে একযোগে খুলে দেওয়া হয়েছে টাঙ্গাইল মহাসড়কের শফিপুর ও নাওজোর ফ্লাইওভার। এতে ঈদ যাত্রায় উত্তরবঙ্গগামী যাত্রীদের দুর্ভোগ কমবে বলে আশা করা হচ্ছে। ওদিকে যানবাহনের চাপে দৌলতদিয়া ফেরিঘাটে দেখা দিয়েছে যানজট। ফেরিঘাটে আটকে আছে 6 শতাধিক যানবাহন, যার মধ্যে পণ্যবাহী ট্রাকের সংখ্যাই বেশি। এদিকে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে ঈদের দিনসহ আগে এবং পরে মোট 7 দিন অপচনশীল পণ্যবাহী ট্রাক এই ঘাট দিয়ে পারাপার বন্ধ থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। অপরদিকে বাংলাদেশ রেলওয়েতে যুক্ত হচ্ছে নতুন 47টি ইঞ্জিন। ঈদ উল ফিতরকে সামনে রেখে আগামী 27 এপ্রিল এসব ইঞ্জিনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
ভারতের বিহার রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে জোট সরকারের শরিকদের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়েছে। ক্ষমতাসীন জেডিইউ ও বিজেপি ভিন্ন অবস্থান নিয়েছে। এ সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
ভারতের বিহারে অভিন্ন দেওয়ানি বিধি বা ইউনিফর্ম সিভিল কোড নিয়ে বিজেপি জেডিইউ এর মধ্যে দ্বন্দ্ব শুরু হয়েছে। রাজ্যটিতে জেডিইউ বিজেপি জোট সরকার ক্ষমতায় রয়েছে। বিশ্লেষকদের মতে আগামী লোকসভা নির্বাচনের আগে বিজেপি হিন্দু ভোটের মেরুকরণের উদ্দেশ্যে গোটা দেশের জন্য অভিন্ন দেওয়ানি বিধি বা ইউনিফর্ম সিভিল কোড আইন সংসদে আনতে চায়। অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর হলে সব ধর্মের মানুষ একই রকম পারিবারিক বিবাহ, বিবাহ বিচ্ছেদ, উত্তরাধিকার সংক্রান্ত বিধি মানতে বাধ্য হবেন। তাছাড়া অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর হলে মুসলিমদের শরিয়া আইন বা পার্সোনাল ল এর অস্তিত্ব থাকবে না। সংখ্যালঘু সমাজ ও বিরোধীরা এ নিয়ে প্রতিবাদে নামলে তাকে পুঁজি করে নির্বাচনের আগে মেরুকরণের তাস খেলার সুযোগ পাবে কেন্দ্রে ক্ষমতাসীন দল বিজেপি। এ প্রসঙ্গে ভারতের পশ্চিমবঙ্গের ভাষা ও চেতনা সমিতির সম্পাদক ও কলকাতার প্রেসিডেন্সি কলেজের সাবেক অধ্যাপক ডক্টর ইমানুল হক আজ সোমবার রেডিও তেহরানকে বলেন,
এইগুলো বলার মধ্য দিয়ে যেটুকু অধিকার আছে সেটুকু ছেড়ে নেওয়ার চেষ্টা হচ্ছে। এরা হিজাব, অভিন্ন দেওয়ানি বিধি, তালাক ইত্যাদি যে প্রসঙ্গগুলোকে আনছেন সেইগুলোর মধ্য দিয়ে বেশি দিন এরা পারবেন না। গত উপনির্বাচনে 5টি আসনে ভোট হয়েছে, 5টি এরা পরাজিত হয়েছেন। ওরা চাইছেন 2024 ভারতবর্ষকে
বলছিলেন ডক্টর ইমানুল হক। অন্যদিকে বিজেপির সাবেক মুখ্যমন্ত্রী এবং রাজ্যসভার এমপি সুশীল মোদী অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে একটি বিবৃতি দিয়েছেন জেডিইউ এর পক্ষ থেকে, যার প্রতিক্রিয়া এসেছে। সুশীল মোদী বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন বিজেপি শাসিত রাজ্যগুলোতে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করতে হবে। জেডিইউ সংসদীয় বোর্ডের সভাপতি উপেন্দ্র কুশওয়া বলেন, দেশ সংবিধান দ্বারা পরিচালিত হয় এবং তার দ্বারাই চলবে। বিহারে যদি ইউনিফর্ম সিভিল কোডের প্রয়োজন না থাকে তাহলে প্রশ্ন ওঠে কোথা থেকে, নীতিশ কুমার সরকারের অধীনে বিহারে এটা সম্ভব হবে না। জেডিইউ তার নীতির সাথে আপোষ করতে পারে না। বিজেপি শাসিত উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য সম্প্রতি ইউনিফর্ম সিভিল কোড নিয়ে বিবৃতি দেওয়ার সময় বলেছেন, সারা দেশে অভিন্ন দেওয়ানি বিধির দাবি বাড়ছে এবং উত্তরপ্রদেশ সরকারও এটি বিবেচনা করছে। অভিন্ন দেওয়ানি বিধি রাষ্ট্র ও দেশের জন্য প্রয়োজনীয় এবং আমরাও এর সমর্থনে আছি। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
ফিরছি সংবাদে। রাশিয়ার উপর জ্বালানি নিষেধাজ্ঞার বিষয়ে ইউরোপীয় ইউনিয়ন বা ইউ এর সদস্য দেশগুলো ঐক্যমত্যে পৌঁছাতে পারেনি। এ তথ্য জানিয়েছেন ইউ এর পররাষ্ট্রনীতি বিষয়ক কর্মকর্তা জোসেফ বোরেল। জার্মান সংবাদপত্র ডাই ওয়েল্টের সঙ্গে আলাপকালে তিনি আরো বলেছেন, রাশিয়ার তেল ও গ্যাস আমদানির উপর পূর্ণাঙ্গ নিষেধাজ্ঞা বা শাস্তিমূলক শুল্ক আরোপের বিষয়ে এখনও ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলো অভিন্ন দৃষ্টিভঙ্গি পোষণ করে না। ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে ইউরোপের কোনো কোনো দেশ রুশ তেল ও গ্যাস আমদানি বন্ধের দাবি তুলেছে, কিন্তু অনেক দেশই বলছে রাশিয়ার জ্বালানি আমদানি বন্ধ করলে এই ঘাটতি পূরণ করা সম্ভব নয়। ইউরোপীয় ইউনিয়নের পরিসংখ্যান সংস্থা ইউরোস্টেট জানিয়েছে, 2020 সালে ইউরোপীয় ইউনিয়নের মোট তেল আমদানির 1/4 বেশি এসেছিল রাশিয়া থেকে। জোসেফ বোরেল বলেছেন, তেল গ্যাসের উপর নিষেধাজ্ঞার চূড়ান্ত প্রস্তাবনা এখনও টেবিলে নেই, তবে ইউরোপীয় ইউনিয়নের সব দেশই রাশিয়ার তেল গ্যাসের উপর নির্ভরতা কমানোর চেষ্টা করে যাচ্ছে। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়েদ হাসান নাসরুল্লাহ বলেছেন, তার দেশের জনগণ ও রাজনৈতিক দলগুলোর মধ্যে যাতে কেউ বিভেদ সৃষ্টি করতে না পারে সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে। তিনি 23তম রমজানের রাতে সম্ভাব্য লাইলাতুল কদর উপলক্ষে টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে এ আহ্বান জানান। তিনি বলেন, লেবাননে সংঘাত বাঁধিয়ে দেওয়ার জন্য দেশের ভেতরে ও বাইরে ষড়যন্ত্র চলছে এবং এ ব্যাপারে উদাসীনতা পরিহার করতে হবে। তিনি লেবাননের ত্রিপোলি বন্দরের কাছে অবৈধ অভিবাসী বহনকারী একটি নৌকা ডুবে যাওয়ার ঘটনায় হতাহতদের পরিবারবর্গের প্রতি শোক ও সমবেদনা জানান। সাইয়েদ নাসরুল্লাহ এই দুঃখজনক ঘটনায় জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে তাদেরকে কঠোর শাস্তি দেওয়ার আহ্বান জানান, যাতে আর কেউ আদম সন্তানের জীবন নিয়ে ছিনিমিনি খেলতে না পারে। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষার অনুষ্ঠান দৃষ্টিপাতে, সঙ্গে রয়েছে আমি বাবুল আখতার। ইরান ও সৌদি আরবের মধ্যে সম্পর্ক উন্নয়নের জন্য পঞ্চম দফা সফল আলোচনা ষষ্ঠ দফা আলোচনা শুরুর সুযোগ এনে দিয়েছে। পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে পরবর্তী আলোচনাকে বিশেষ গুরুত্ব সহকারে দেখছেন পর্যবেক্ষকরা। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পরে শোনাচ্ছেন সহকর্মী রেজওয়ান হুসাইন।
ইরাকের রাজধানী বাগদাদে ইরান ও সৌদি আরবের মধ্যে পঞ্চম দফা আলোচনার পর ষষ্ঠ দফা সংলাপের ক্ষেত্র প্রস্তুত হয়েছে। ইরাকের মধ্যস্থতায় তেহরান রিয়াদ আলোচনা শুরু হলেও এবারের পঞ্চম দফা আলোচনায় গঠনমূলক মধ্যস্থতার ভূমিকা পালন করেছে ওমান। ইরান ও সৌদি আরবের মধ্যে পঞ্চম দফা আলোচনায় ওমানের মধ্যস্থতার কারণে পরবর্তী সংলাপের ক্ষেত্র তৈরি হয়। পঞ্চম দফা আলোচনায় নিরাপত্তা বিষয়ে আলোচনা শেষ হয়েছে এবং রাজনৈতিক বিষয়াদিতে আলোচনায় প্রবেশ করেছে উভয় পক্ষ। এ কারণে বলা হচ্ছে পরবর্তী ষষ্ঠ দফা আলোচনা পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে অনুষ্ঠিত হবে। ইরান বহুবার সৌদি আরবের সঙ্গে সংলাপে বসতে তাদের প্রস্তুতির কথা জানিয়েছে, তবে এও বলেছে এই প্রক্রিয়া অব্যাহত রাখার বিষয়টি নির্ভর করছে প্রতিপক্ষ রিয়াদের উপর। ধারণা করা হচ্ছে সৌদি শাসকবর্গ ইরানের কাছে নত হলে ইসরায়েল অসন্তুষ্ট হতে পারে বলে শঙ্কিত। প্রকৃতপক্ষে ইসরায়েল এ অঞ্চলের আরব দেশগুলোর সঙ্গে সম্পর্ক স্থাপনের জন্য জোর তৎপরতা চালিয়ে যাচ্ছে, যাতে ইরানের সাথে এ দেশগুলোর সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করা যায়। এরই অংশ হিসেবে ইসরায়েল এ অঞ্চলে ইরান আতঙ্ক সৃষ্টির চেষ্টা করছে। এরই মধ্যে ইসরায়েল সৌদি আরবের ঘনিষ্ঠ বেশ কিছু দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করতে সক্ষম হয়েছে এবং অচিরেই সৌদি আরবের সাথেও সম্পর্ক স্থাপন করতে সক্ষম হবে বলে তারা আশা করছে। এ কারণে ইরান ও সৌদি আরবের মধ্যে সুসম্পর্ককে ইসরায়েল তার নিজের জন্য হুমকি বলে মনে করে। ধারণা করা হচ্ছে ইরানের সাথে পঞ্চম দফা আলোচনার বিষয়টি গোপন রাখার একটি বড় কারণ এটাই। অন্যদিকে এখন পর্যন্ত পাশ্চাত্যের কোনো দেশই ইরান ও সৌদি আরবের মধ্যকার পঞ্চম দফা আলোচনার সাফল্যকে স্বাগত জানায়নি, অর্থাৎ তারা খুশি হতে পারছে না। পাশ্চাত্যের গণমাধ্যমগুলোও ইরান ও সৌদি আরবের সম্পর্ক স্থাপনের চেষ্টার বিষয়ে নেতিবাচক খবর প্রচার করছে এবং বিভিন্ন প্রচারণার মাধ্যমে এ দুদেশের সম্পর্কে আরও দূরত্ব সৃষ্টির চেষ্টা করছে। এছাড়া ইরান ও সৌদি আরবের মধ্যে সম্পর্ক ঘনিষ্ঠ হলে পাশ্চাত্যের অস্ত্র ব্যবসাও মুখ থুবড়ে পড়বে বলে তারা শঙ্কিত। এ অবস্থায় ইরান ও সৌদি আরবের মধ্যকার পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের পরবর্তী ষষ্ঠ দফা আলোচনা বিশেষ গুরুত্বপূর্ণ হবে বলে পর্যবেক্ষকরা মনে করছেন।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
দৃষ্টিপাত এবার বাংলাদেশ প্রসঙ্গ। সতর্ক না হলে বাংলাদেশে আবারও করোনা ভাইরাসের সংক্রমণ বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। সংক্রমণ রোধে সবাইকে টিকা দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন তিনি। এ সম্পর্কে এবারে ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধির পাঠানো প্রতিবেদন।
দেশে যে কোনো সময় করোনার সংক্রমণ ফের বাড়তে পারে, এজন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। আজ সোমবার দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী এ তথ্য জানান।
আমাদের শূন্যর কোঠায় মৃত্যু এবং শূন্যের কোঠায় প্রায় চলে গেছে সংক্রমণ। এটা যদি ধরে রাখতে হয় আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, অর্থাৎ আমাদের মাস্ক পরতে হবে, যতটুকু সম্ভব সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে, এবং যারা টিকা এখনো নেয় নাই আপনারা নিয়ে নেবেন। আমরা আগামীতে বুস্টার ডোজের ক্যাম্পেইন আমরা হাতে নিচ্ছি, বুস্টার ডোজ আপনারা নিয়ে নেবেন, তাহলেই আমরা আশা করি সুরক্ষিত থাকব। কাজেই যে কোনো সময় এটা বাড়তে পারে, সেজন্য আমাদেরকে সবসময় সতর্ক অবস্থায় থাকতে হবে।
এদিকে সরকারের কোভিড-19 সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শ কমিটিও জানিয়েছে, দেশে করোনা ভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে থাকলেও প্রতিবেশী দেশ সহ এশিয়া এবং ইউরোপের বিভিন্ন দেশে সংক্রমণ আবারও বাড়ছে। ভাইরাসের এই ঊর্ধ্বমুখীকে উদ্বেগজনক বলে জানিয়েছে সরকারের জাতীয় কারিগরি পরামর্শ কমিটি। একই সঙ্গে সংক্রমণ নিয়ন্ত্রণে সরকারকে ছ দফা সুপারিশ জানিয়েছে তারা। আজ সোমবার কারিগরি পরামর্শ কমিটির সভাপতি অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই উদ্বেগের কথা জানানো হয়েছে। জাতীয় কারিগরি কমিটি আশঙ্কা করছে, এখন থেকেই সতর্ক না হলে বাংলাদেশেও সংক্রমণ বাড়তে পারে, তাই সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে সঠিকভাবে মাস্ক পরা ও সামাজিক দূরত্ব নিশ্চিত করা সহ স্বাস্থ্যবিধি অনুসরণে সুপারিশ করেছে কারিগরি কমিটি। একই সঙ্গে সবার মধ্যে সচেতনতা তৈরির প্রচার এবং প্রচারণা বৃদ্ধিরও সুপারিশ করা হয়েছে। তাছাড়া যেসব দেশে সংক্রমণের হার বেশি সেই দেশগুলো থেকে বাংলাদেশে আগতদের ক্ষেত্রে টিকা নেওয়া থাকলেও কোভিড নেগেটিভ সার্টিফিকেট নিশ্চিত করা এবং সব বন্দরে জনগণের প্রবেশপথে স্ক্রিনিং জোরদারকরণের পরামর্শ দেওয়া হয়েছে। এদিকে আসন্ন ঈদুল ফিতরে বাজার, কেনাকাটা এবং ঘরমুখী মানুষের যাতায়াতের সময় মাস্ক পরিধান নিশ্চিত করার সুপারিশ করা হয়েছে। তাছাড়া তারাবীহ নামাজ ও ঈদের জামাতেও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে জনগণকে উদ্বুদ্ধ করার পরামর্শ দেওয়া হয়েছে। সরকারের স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, গত 24 ঘন্টায় সারা দেশে 27 জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এই 24 ঘন্টায় দেশে করোনা ভাইরাসে কোনো মৃত্যু হয়নি। আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই 24 ঘন্টায় 6,348টি নমুনা সংগ্রহ করা হয়, পরীক্ষা করা হয় 6,251টি, আর পরীক্ষার বিপরীতে শনাক্তের হার পাওয়া গেছে 0.43%। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
প্রতিবেদনটি শুনলেন। এখন রয়েছে পবিত্র মাহে রমজান উপলক্ষে নিয়মিত পরিবেশনে আত্মশুদ্ধির মহোৎসব।
يا شهر التوبة والغفران يا شهر الخير يا شهر الجود يا شهر الرحمة والإيمان
رمضان আত্মশুদ্ধির মহোৎসব।
وبالنفحات قد وعدوا ولا حد فرصة اخرى ليقتربوا وقد بعدوا ولا حد فرصة اخرى ليقتربوا وقد بعدوا يا
রমজান আত্মশুদ্ধির মহোৎসব শীর্ষক ধারাবাহিক আলোচনার 23তম পর্বে সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি আক্তার জাহান
এবং আমি নাসির মাহমুদ।
আশা করছি আলোচনার শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
মনের মাঝে ছুটে চলে কামনা বাসনার শত সহস্র প্রবাহ, কতটুকু তার ভালো, কতটুকু আঁধারের আলো, তা তো তুমিই জানো হে অন্তর্যামি। এ ক্ষমা ভিখারী মহাপাপীর পানে যদি একবার মুখ তুলে চাহো, অসম্ভব নয় প্রেমের পথে পূর্ণতার শিখরে আরোহণ এক রাতেই হে জগৎ স্বামী। 83 বছর 3 মাসের বর নিয়ে তোমার পরম প্রিয়ক্ষণে শবে কদরের রাতে সব আশা বাসনা ভুলে শুধু তোমাতেই বিলীন হতে চাই, বিরহের অশ্রু জলের পথ বেয়ে প্রেমের সাগর সৈকত হতে। আমার ভাঙা তরিখানি যেন আখিরি নবীর আবে কাউসার সরোবরে নুহের মহাতরিতে পায় ঠাঁই, ফেরেশতাদের নূরের পাখা বিছানো আলোকিত প্রভাতে নবীনন্দিনীর হারানো ইউসুফের দিদার যেন পাই।
মহিমান্বিত রজনী তথা সবে কদরের বরকত যুক্ত পবিত্র রমজান মাস দানের কারণে মহান আল্লাহ অশেষ প্রশংসা করছি এবং বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম ও তাঁর পবিত্র আহলে বাইত ও ন্যায়পরায়ণ সাহাবিদের শানে অশেষ দরুদ আর সালাম জানাচ্ছি। রহমত, বরকত ও মাগফিরাতের মাস এবং আত্মশুদ্ধির মাস পবিত্র রমজান শেষ হয়ে আসছে। পবিত্র শবে কদর বা তথা ভাগ্য নির্ধারণের রাতগুলো অতিক্রম করছি আমরা। আত্মসংশোধন ও পাপ বর্জনের অনুশীলনের জন্য সবচেয়ে উপযুক্ত এই দিন ও রাতগুলোকে আবারও ফিরে পেতে এক বছরের হায়াত লাভ জরুরি। সে সৌভাগ্য যে আমরা পাব তার কি কোনো গ্যারান্টি রয়েছে? তাই এই রমজানেই আত্মাকে পুরোপুরি বিশুদ্ধ ও পাপের প্রভাব থেকে মুক্ত করা উচিত, যাতে অপ্রস্তুত অবস্থায় মৃত্যু না হয়। আমরা পাপ ও মন্দ স্বভাবগুলো থেকে দূরে থাকতে কতটা বাস্তব উদ্যোগ নিয়েছি, বড় বড় পাপের ভয়াবহ পরিণতির সম্পর্কে কতটা নিজেকে ও নিজের পরিবারকে সচেতন করেছি, যেসব বই পড়লে বা যেসব আলোচনা শুনলে ধর্মের জরুরি বিষয়গুলো জানা যায় ও পাপ পরিহার সহজ হয়, এমন সব কাজে কতটা সক্রিয় হয়েছি।
উন্নত চরিত্র গঠনের জন্য মহাপুরুষ বা আল্লাহর প্রিয় পাত্রদের জীবনী ও তাঁদের দোয়া থেকে কতটা শিক্ষা নিচ্ছি আমরা? পবিত্র কোরআন পড়ে ও মহাপুরুষদের শেখানো দোয়া পড়ে আমাদের চোখে কি পানি আসছে? যদি না আসে তাহলে বুঝতে হবে যে অন্তর বা আত্মা মরে আছে। অতিরিক্ত পাপের ফলে কলুষিত আত্মা পাষাণ হয়ে পড়েছে, তাই এই মৃত আত্মাকে জাগাতে হবে। মহান আল্লাহ সূরা ফাতিরে বলেছেন, কেউ অপরের বোঝা বহন করবে না, কেউ যদি তার গুরুতর ভার বহন করতে অন্যকে আহ্বান করে কেউ তা বহন করবে না যদি সে নিকট আত্মীয় হয়। আপনি কেবল তাদেরকে সতর্ক করেন যারা তাদের পালনকর্তাকে না দেখেও ভয় করে এবং নামাজ কায়েম করে। যে কেউ নিজের সংশোধন করে সে সংশোধন করে নিজ কল্যাণের জন্যেই, আর আল্লাহর কাছেই সবাইকে ফিরতে হবে। দৃষ্টিমান ও দৃষ্টিহীন সমান নয়, সমান নয় অন্ধ আলো, সমান নয় ছায়া ও তপ্ত রোদ, আরও সমান নয় জীবিত ও মৃত। আল্লাহ শ্রবণ করান যাকে ইচ্ছা। আপনি কবরের সাহিত্যদেরকে শোনাতে সক্ষম নন, আপনি তো কেবল একজন সতর্ককারী।
আল্লাহর বান্দাদের মধ্যে জ্ঞানীরাই কেবল তাঁকে ভয় করে, নিশ্চয়ই আল্লাহ পরাক্রমশালী ক্ষমাময়ী। যারা আল্লাহর কিতাব পাঠ করে, নামাজ কায়েম করে এবং আমি যা দিয়েছি তা থেকে গোপনে ও প্রকাশ্যে ব্যয় করে, তারা এমন ব্যবসা আশা করে যাতে কখনো লোকসান হবে না। পরিণামে তাদেরকে আল্লাহ তাদের সব পুরোপুরি দেবেন এবং নিজ অনুগ্রহে আরও বেশি দেবেন, নিশ্চয়ই তিনি ক্ষমাশীল গুণগ্রাহী। পবিত্র কোরআনের হৃদয় নিংড়ানো এইসব বাণী থেকে এটা স্পষ্ট যে কিয়ামতের দিন সৎকর্ম ও ইমান ছাড়া আর অন্য কিছুই কোনো কাজে আসবে না। আপনার ধন সম্পদ, পদমর্যাদা, সন্তান সন্ততি, দলবল এসব কিছুই কাজে আসবে না কবরে চলে যাওয়ার পর থেকে। তাই সেই মহাবিপদের দিনের জন্য এখন থেকেই পাথেয় সংগ্রহ করতে হবে। আমরা আরও জানলাম কোরআন থেকে যে কেবল জ্ঞানীরাই আল্লাহকে ভয় করেন, তাই জ্ঞান অর্জন সবচেয়ে বেশি জরুরি পাপ বর্জনের জন্য। আত্মগঠন ও আত্মসংশোধনের ক্ষেত্রে এটাই হওয়া উচিত সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রাথমিক পদক্ষেপ। হাদিসে এসেছে, আল্লাহ যাকে ভালোবাসেন তাকে ধর্মের জ্ঞান দান করেন।
শয়তান যেন জীবনের শেষ মুহূর্তে আমাদের ইমান কেড়ে না নেয়, সেজন্য সবসময় মহান আল্লাহর আশ্রয় কামনা করতে হবে। অনেক সময় শয়তান আমাদের পরম প্রিয় বস্তু দখলের হুমকি দিয়ে মৃত্যুর মুহূর্তে বলবে, কালেমায়ে শাহাদাত বা এক আল্লাহর প্রভু হওয়ার বিষয়ে সাক্ষ্য দিলে আমি তোমার অমুক প্রিয় বস্তু বা ব্যক্তিকে কেড়ে নেব বা
তোমার অমুক গোপন পাপের বিষয়টি প্রকাশ করে দিব, তাই নীরব থাকো অথবা বলো যে আল্লাহ দুইজন বা বহু সংখ্যক, নাউজুবিল্লাহ। তাই এ সময় ভড়কে গেলে চলবে না, সবসময় মহান আল্লাহর পথে থাকার চর্চা করলে, হালাল হারাম বেছে চললে এবং কোরআন তিলাওয়াতে ও দরুদ শরীফ পাঠে অভ্যস্ত হলে শয়তানের এ ধরনের ধ্বংসাত্মক ফাঁদ থেকে মুক্তি পাওয়ার আশা করা যায়। এখনই ও এই মুহূর্ত থেকেই আমাদের পাপ বর্জনের দৃঢ় প্রতিজ্ঞা করা উচিত এবং এমনকি যেসব কাজ আমাদেরকে পাপের পথের কাছাকাছি বা পাপময় গলির আশেপাশে নিয়ে যায় সেসব থেকেও দূরে থাকা উচিত। রমজান মাসে হারাম বর্জনের অনুশীলন এজন্যই গুরুত্বপূর্ণ। তো শ্রোতা বন্ধুরা, এবারে শোনা যাক অর্থসহ ২৩তম রমজানের দোয়া।
হে আল্লাহ, আমার সকল গুনাহ ধুয়ে মুছে পরিষ্কার করে দাও, আমাকে সব দোষ ত্রুটি থেকে পবিত্র করো, তাকওয়া ও খোদা ভীতির মাধ্যমে আমার অন্তরকে সকল পরীক্ষায় উত্তীর্ণ করো, হে অপরাধীদের ভুল ত্রুটি মার্জনাকারী।
এখন রয়েছে নিয়মিত পরিবেশনা কথাবার্তা। শ্রোতা বন্ধুরা, ২৫ এপ্রিল সোমবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আমি বাবুল আখতার
এবং আমি মুজাহিদুল ইসলাম।
আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। বাংলাদেশের শিরোনাম, বাংলাদেশ বিশ্বের সবচেয়ে কম দামে টিকা দিয়েছে বলেছেন স্বাস্থ্যমন্ত্রী, দৈনিক ইত্তেফাক, টিকিট কাটতে এসে চরম ভোগান্তিতে নারীরা, দৈনিক প্রথম আলো, অবস্থান পাল্টে মুসলিমদের বিরুদ্ধে সুর তুলছে কেন আম আদমি পার্টি, দৈনিক মানব জমিন, রাশিয়ার বিরুদ্ধে যেভাবে জিততে পারে ইউক্রেন জানালেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী, দৈনিক যুগান্তর, কলাবাগান থানাকে বিকল্প জায়গা খুঁজতে বলা হয়েছে, দৈনিক কালের কণ্ঠ, নিবন্ধন করলেও হজে যেতে পারবেন না 65 বছরের বেশি বয়সীরা, দৈনিক নয়া দিগন্ত। ভারতের শিরোনাম, খুন হননি আনিস খান, রাজ্যের রিপোর্টে অসন্তুষ্ট পরিবার, জানালো রিপোর্ট ভুল, দৈনিক আনন্দবাজার পত্রিকা। ভারত টেকনোলজিক্যাল পাওয়ার হাউস, মোদীর সঙ্গে বৈঠকে নতুন সম্পর্কের সূচনা ইইউ প্রেসিডেন্টের, দৈনিক সংবাদ প্রতিদিন। দিল্লিতে আচমকা করোনা স্ফীতি বাড়ছে উদ্বেগ, বুধবার মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক মোদীর, দৈনিক আজকাল।
শ্রোতা বন্ধুরা, এবারে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত। দৈনিক প্রথম আলোর এক খবরে লেখা হয়েছে, ঈদ যাত্রার টিকিট কিনতে পুরুষের পাশাপাশি নারীরাও রেল স্টেশনে ভিড় করছেন। কমলাপুরে 23টি কাউন্টারে টিকিট বিক্রি চলছে, এর মধ্যে নারীদের জন্য 2টি কাউন্টারে টিকিট দেওয়া হচ্ছে, ফলে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকে চরম ভোগান্তিতে পড়েছেন নারী টিকিট প্রত্যাশীরা। পুরুষদের মতো নারীদের কেউ কেউ গতকাল রোববার সন্ধ্যা থেকে কাউন্টারের সারির সামনে দাঁড়িয়েছিলেন বলে জানা গেছে। রাতে তারা স্টেশনেই ছিলেন, কেউ পেপার কেউ চাদর বিছিয়ে স্টেশনেই বসেছিলেন টিকিট পাওয়ার জন্য। নারী টিকিট প্রত্যাশীরা জানালেন, রেল স্টেশনের কাউন্টারের সামনে কোনো বৈদ্যুতিক পাখা নেই, এ কারণে সারা রাত গরমে তাদের কষ্ট করতে হয়েছে।
দৈনিক কালের কণ্ঠে শিরোনামের খবরে বলা হয়েছে রাজধানীর কলাবাগান থানাকে তেঁতুলতলা মাঠের বিকল্প জায়গা খোঁজার কথা বলা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আর মাঠের বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত জানানো হবে বলে জানান তিনি। সোমবার দুপুরে রাজধানীর তেজগাঁও সরকারি বিজ্ঞান কলেজে ঈদ বস্ত্র বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান তিনি। তিনি বলেন, ডিসি জায়গাটি খাস জমি বলে চিহ্নিত করে কলাবাগান থানাকে বরাদ্দ দিয়েছে। সব প্রক্রিয়া শেষে যখন ভবন নির্মাণ করতে যায় তখন খেলার মাঠের দাবিতে এর প্রতিবাদ জানায়। মেয়রকে বলেছি, সবাইকে বলেছি বিকল্প একটা খোঁজার জন্য, যদি না হয় তাহলে আইনশৃঙ্খলা বাহিনীরও এটা অতীব জরুরি। এটা আমরা পরবর্তীতে আলোচনা করে সিদ্ধান্ত নেব কি করা যায়।
দৈনিক যুগান্তরের এক খবরে লেখা হয়েছে, যদি সঠিক অস্ত্র পায় তবে রাশিয়ার বিরুদ্ধে জিতবে ইউক্রেন বলে জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন। সোমবার কিয়েভ থেকে ফেরার পর তিনি কথা বলেন। কিয়েভের পরিস্থিতি সম্পর্কে বলতে গিয়ে অস্টিন বলেন, সেখানকার পরিস্থিতি দেখে মনে হয়েছে সবকিছু স্বাভাবিক হতে শুরু করেছে। তিনি বলেন, ইউক্রেনের লড়াই ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে, তাই দেশটির দূরপাল্লার অস্ত্র দরকার, ট্যাঙ্কও প্রয়োজন বলে জানিয়েছেন তারা। অস্টিন বলেন, জয়ের জন্য প্রথম শর্ত হল আপনাকে বিশ্বাস করতে হবে যে আপনি জিততে পারেন। আমরা বিশ্বাস করি আমরা জিতব, তারা জিততে পারবে যদি তাদের হাতে সঠিক অস্ত্র থাকে এবং যথাযথ সমর্থন পায়।
দৈনিক ইত্তেফাক পত্রিকায় বলা হয়েছে, বাংলাদেশে সবচেয়ে বেশি দামে করোনার টিকা দেওয়া হয়েছে এমন খবরের প্রেক্ষিতে স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার জাহিদ মালিক জানিয়েছেন, বিশ্বের মধ্যে বাংলাদেশে সবচেয়ে কম দামে জনগণকে করোনা ভাইরাসের টিকা দেওয়া হয়েছে। সোমবার দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের এক প্রতিবেদনের বিষয়ে তিনি একথা বলেন। মন্ত্রী বলেন, সবচেয়ে বেশি দাম দিয়ে টিকা দিয়েছে বলে গণমাধ্যমে এসেছে, এটা সঠিক নয়। উল্টো আমরা বিশ্বের মধ্যে সবচেয়ে কম দামে জনগণকে টিকা দিয়েছে। WHO তথ্য দিয়ে থাকলেও সেটা সঠিক নয়।
নিবন্ধন করলেও হজে যেতে পারবেন না 65 বছরের বেশি বয়সীরা, এটি দৈনিক নয়া দিগন্তের একটি খবরের শিরোনাম। বিস্তারিত খবরে লেখা হয়েছে, নিবন্ধন করলেও 65 বছরের বেশি বয়সীরা এবার হজে যেতে পারবেন না বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ ফরিদুল হক খান। তিনি বলেন, আন্তর্জাতিক আইন অনুযায়ী সৌদি সরকারের সিদ্ধান্তের কারণে নিবন্ধিত 65 বছরের বেশি বয়সীরা এবছর হজের সুযোগ পাবেন না। সোমবার সচিবালয়ে ইসলামিক অর্থ ব্যবস্থাপনায় ডিজিটাল লেনদেন শীর্ষক আলোচনা শেষে তিনি একথা জানান। ধর্ম প্রতিমন্ত্রী বলেন, বিগত দুটি বছর পবিত্র হজ পালন করা সম্ভব হয়নি, আল্লাহর অশেষ রহমতে এবছর আমরা হজ করতে যাচ্ছি।
দৈনিক মানবজমি লিখেছে, মুসলিমদের ইস্যুতে আম আদমি পার্টির রাজনৈতিক অবস্থানে বিশাল পরিবর্তন এসেছে। এতদিন তারা এসব ইস্যুতে সাধারণত চুপ থাকত এবং দূরত্ব বজায় রাখত, সেখানে তারা এখন দিল্লির জাহাঙ্গীরপুরিতে হওয়া সাম্প্রতিক দাঙ্গার জন্য বাংলাদেশি এবং রোহিঙ্গাদের দুশ্চেন। তবে দলের অনেকে এই পরিবর্তনকে সমর্থন করছেন না। দলের অভ্যন্তরীণ সূত্র বলছে, মূলত জাতীয় পর্যায়ে রাজনীতি করার লক্ষ্যেই ভারত জুড়ে হিন্দু ভোটারদের কাছে টানার চেষ্টা করছে এএপি। এর আগেও দেখা গেছে নাগরিকত্ব সংশোধন আইন নিয়ে 2019 ও 2020 সালে শাহিনবাগে মুসলিম নারীদের যে বিক্ষোভ হয়েছিল তা থেকে দূরত্ব বজায় রেখেছে এএপি।
এবারে ভারতের বিস্তারিত খবর তুলে ধরছি। দৈনিক আনন্দবাজার পত্রিকার খবর, আমতার ছাত্রনেতা আনিস খানের মৃত্যুর তদন্ত রিপোর্টকে ভুল বলে জানালো আনিসের পরিবার। কলকাতা হাইকোর্টে আনিসের পরিবারের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য সোমবার বলেন, রাজ্য এটাকে খুন বলছে না, আমরা তা মেনে নিতে পারছি না, এই রিপোর্টে ভুল আছে। গত 18 ফেব্রুয়ারি আমতার ছাত্রনেতা আনিসের দেহ তার বাড়ির সামনে থেকে উদ্ধার করা হয়। পরিবারের অভিযোগ ছিল, তার আগে আনিসের বাড়িতে এসেছিলেন কয়েকজন পুলিশ কর্মী, তারা আনিসের খোঁজে বাড়ির তিনতলাতেও যান, সেখান থেকেই আনিসকে ঠেলে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ করেছিল পরিবার। সিবিআই তদন্ত দাবি করা হয় পরিবারের তরফে, যদিও আদালত রাজ্য পুলিশকেই ঘটনার তদন্তভার দেয়। রাজ্য পুলিশের বিশেষ তদন্তকারী দল আনিস খানের মৃত্যু মামলার তদন্ত শুরু করে, যার রিপোর্ট সম্প্রতি আদালতে জমা দেওয়া হয়েছে, আর তা নিয়েই আপত্তি তুলেছে আনিসের পরিবার, জানিয়েছে এই রিপোর্টে ভুল আছে।
দৈনিক আজকাল পত্রিকা এসেছে, ফের উদ্বেগজনক পরিস্থিতি দেশে, বাড়ছে করোনার চতুর্থ ঢেউয়ের আশঙ্কা। করোনার তৃতীয় ঢেউ নিয়ন্ত্রণে আসার পরেই কোভিড বিধি প্রত্যাহার করা হয় দেশে। এরপরেই আচমকা সংক্রমণ বাড়তে থাকে দিল্লি সহ কয়েকটি রাজ্যে। গোটা দেশের মধ্যে অধিকাংশ আক্রান্তই রাজধানীতে। দিল্লির এই করোনা স্ফীতিতে স্বাস্থ্য বিশেষজ্ঞদের পাশাপাশি দুশ্চিন্তার ভাঁজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কপালে। আগামী বুধবার বেলা ১২টা নাগাদ রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে জরুরি ভিত্তিতে বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী। কিভাবে পরিস্থিতির মোকাবেলা করা যায় তার জন্য ভিডিও কনফারেন্সের মাধ্যমে চলবে আলোচনা। পরিসংখ্যান অনুযায়ী গত এক সপ্তাহ ধরেই দেশের দৈনিক সংক্রমণ ২০০০-এর উপরে, যদিও সোমবার দৈনিক আক্রান্তের সংখ্যা রোববারের তুলনায় সামান্য কম। শ্রোতা বন্ধুরা, কথাবার্তা আজকের আসর এখানে গুটি নিচ্ছে,
আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
প্রান্তিক আয়োজনে এখন রয়েছে আসমাউল হোসনা।
আসমাউল হোসনা। শ্রোতা ভাই বোনেরা, সালাম ও শুভেচ্ছা নিন। মহান আল্লাহর গুণ আর নামগুলোর পরিচয় ও ব্যাখ্যা সংক্রান্ত আসমাউল হুসনা শীর্ষক ধারাবাহিক আলোচনার ৭৭তম পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি আক্তার জাহান।
আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
মানুষ দুনিয়ার বুকে মহান আল্লাহর প্রতিনিধি, তবে আল্লাহর যোগ্য প্রতিনিধি ও আল্লাহর প্রেমিক হতে হলে তার নামগুলোর অর্থ ও ব্যাখ্যা সম্পর্কে রাখতে হবে ব্যাপক ধারণা। মহান আল্লাহর পবিত্র নামগুলো কেবল এক একটি শব্দ নয়, বরং ব্যাপক অর্থবোধক বিষয়। বিভিন্ন সময়ে এসব নামের প্রকাশ ও বৈশিষ্ট্যগুলো ফুটে ওঠে। মহান আল্লাহর আসমাউল হোসনার তালিকাভুক্ত এমনই দুই নাম হলো জমে এ ও মনে এ। সবাই যখন মরে যাবে ও যখন সবকিছু নেতিয়ে পড়বে এবং নিরাপত্তা ছড়িয়ে পড়বে নিশ্চল বিশ্ব চরাচরে, তখন মহান আল্লাহ আবারও মৃত সব মানুষকে করবেন জীবন্ত ও সবাইকে জড়ো করবেন একসঙ্গে। আর এজন্য মহান আল্লাহর অন্যতম নাম হল জমে তথা জড়োকারী। মহান আল্লাহর অন্য এক নাম মনে এ, অর্থ বাধা দানকারী বা যিনি কোনো কিছুর ঘটা কিংবা সম্পূর্ণ হওয়াকে ঠেকিয়ে দেন বা বানচাল করেন। একত্রিতকারী বা জড়োকারী অর্থে পবিত্র কোরআনে জমে এ নাম দুইবার এসেছে। সূরা আলী ইমরানের ৯ নম্বর আয়াতে মহান আল্লাহ বলেছেন, হে আমাদের পালন কর্তা, তুমি মানুষকে একদিন অবশ্যই একত্রিত করবে, এতে কোনো সন্দেহ নেই।
এছাড়াও সূরা নিসার ১৪০ নম্বর আয়াতে মহান আল্লাহ নিজের জমে এ নাম উল্লেখ করে বলেছেন, আল্লাহ দোজখের মাঝে মুনাফিক ও কাফেরদেরকে একই জায়গায় সমবেত করবেন। বিচার দিবসে মহান আল্লাহ সব মানুষকে একত্র করবেন, যাতে কারা ছিল বাধ্য বা আল্লাহর অনুগত ও কারা ছিল অবাধ্য সেই বিচার তিনি করতে পারেন। সেদিন সবার আসল রূপ প্রকাশ হয়ে পড়বে। মহান আল্লাহর সঙ্গে লেনদেনের ক্ষেত্রে কারা সফল ও কারা ব্যর্থ সেদিন তাই স্পষ্ট হবে। সেদিন অনেক মুমিনও আফসোস করবেন এই ভেবে যে, হায়, কেন আরো বেশি সৎকর্ম করিনি? আরো বেশি সৎকর্ম করলে আজ আরো বেশি নেয়ামত ও পুরস্কারের অধিকারী হতাম। সূরা তাগাব্বুনের 9 নম্বর আয়াতে মহান আল্লাহ বলেছেন, সেদিন অর্থাৎ সমাবেশের দিন আল্লাহ তোমাদেরকে বিচারের জন্য সমবেত করবেন। এদিন ক্ষতি অনুভবের বা হারজিত অনুভবের দিন। যে ব্যক্তি আল্লাহর প্রতি ইমান আনে ও সৎকর্ম করে, আল্লাহ তার পাপগুলো মোচন করবেন এবং তাকে জান্নাতে দাখিল করবেন, যা তরদেশ দিয়ে বয়ে যাবে নির্ঝরণীগুলো, তারা সেখানে চিরকাল বসবাস করবে। এটাই মহা সাফল্য।
সূরা কাহফের 99 নম্বর আয়াতের আলোকে মহান আল্লাহর নৈকট্যপ্রাপ্ত ফেরেশতা হযরত ইসরাফিল সিংগাই ফু দেওয়ার পর বিচার দিবসের সব যুগের সব মানুষ হবে একত্রিত। ইসরাফিল প্রথমবার ফু দেওয়ার পর সব প্রাণী ও জীব মারা যাবে এবং পার্থিব বিশ্ব ধ্বংস হয়ে যাবে। এরপর দ্বিতীয়বার যখন ফু দেবেন এই ফেরেশতা, তখন সব জীব আবারও জীবন্ত হবে ও সব মানুষ একত্র হবে। মহান আল্লাহর জমে এ নামের আলোয় যেসব মুমিনের হৃদয় আলোকিত, তারা বেদাআত ও শির্ক সহ সব ধরনের পাপ থেকে দূরে থাকেন এবং খাঁটি একত্ববাদী হিসেবে সব ধরনের ভালো কাজ করেন ও সব ভালো গুণ অর্জনে সচেষ্ট হন। বিচার দিবসে যাতে অন্য মানুষদের সামনে লজ্জিত হতে না হয় ও মহান আল্লাহর প্রতিশ্রুত বেহেশতের অধিবাসী হতে পারেন, সেজন্য তারা সচেষ্ট থাকবেন। প্রখ্যাত আরেফ মহিউদ্দিন আরবির মতে, যারা মহান আল্লাহর জমে এ নামের রঙে রঙিন, তারা পছন্দনীয় সব গুণের অধিকারী হন এবং মহান আল্লাহর সব নামেরই কল্যাণ লাভ করেন উল্লেখযোগ্য মাত্রায়। তারা এমন হন না যে দয়ালু হয়েও দানের ক্ষেত্রে উদার নন, কিংবা ন্যায় বিচারকামী হয়েও বাস্তবায়নের ক্ষেত্রে দুর্বল।
মহান আল্লাহর মনে নামের অর্থ বাধা দানকারী, বা যিনি কোনো কিছুর ঘটা কিংবা সম্পন্ন হওয়াকে ঠেকিয়ে দেন বা বানচাল করেন। এই নাম আল্লাহর অন্যতম জালালি নাম তথা শক্তিমত্তা ও পরাক্রমের ঔজ্জ্বল্যে ভরপুর নামগুলোর অন্যতম। মানুষ কখনো কখনো আধ্যাত্মিক ও বস্তুগত অনেক কিছু অর্জন করতে চায়, কিন্তু মহান আল্লাহ তা ঠেকিয়ে দেন। এর কারণ মহান আল্লাহর কৌশল ও রহমতের সঙ্গে সংশ্লিষ্ট। আসলে মানুষের কল্যাণের জন্যই মহান আল্লাহ কখনো কখনো বাহ্যিক কল্যাণকর অনেক কিছু হতে মানুষকে বঞ্চিত করেন, আর এই বঞ্চনাতেই রয়েছে মানুষের জন্য আরও অনেক বেশি কল্যাণ। এ ধরনের বঞ্চনার কারণে মানুষ অনেক বেশি নেয়ামতের অধিকারী হয় ও অনেক বিপদ ও দুর্যোগ থেকে রক্ষা পায়। অন্য কথায়, মহান আল্লাহর নাম মনে এ মানুষকে অনেক অপ্রীতিকর পরিস্থিতি ও বিপদ আপদকেই ঠেকিয়ে দেয়।
মহান আল্লাহর নাম মনে এর আলোয় আলোকিত হৃদয়ের অধিকারী বিশ্বাসীরা এটা ভালোভাবেই বোঝেন ও মনে রাখেন যে আল্লাহ কাউকে কিছু দিতে চাইলে তাতে কেউই কোনো বাধা হতে পারে না, এবং আল্লাহ কাউকে কিছু দিতে না চাইলে বা কেড়ে নিতে চাইলে তাও কেউ ঠেকাতে সক্ষম নয়। তাই তারা যে কোনো সমস্যার সমাধানের জন্য মহান আল্লাহরই শরণাপন্ন হন। মহান আল্লাহর ফয়সালার প্রতি সন্তুষ্টি ও বিশ্বাস যে কোনো কঠিন পরিস্থিতি ও বাহ্যিক বঞ্চনা বা অতৃপ্তির মধ্যেও তাদেরকে রাখে প্রশান্ত, এবং মহান আল্লাহর প্রতি ক্রমেই তাদের ইমান ও সন্তুষ্টিও বাড়তে থাকে। মহান আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত ভাগ্য বা রিজিক বরাদ্দের প্রতি সন্তুষ্টির কারণে আল্লাহর দরবারেও তাদের মর্যাদা বাড়তে থাকে।
অন্য কথায়, মুমিন এই বিশ্বাস রাখেন যে মহান আল্লাহ বান্দাকে যা দেন তা যেমন মহান আল্লাহর হিকমত তথা কৌশল ও প্রজ্ঞা ভিত্তিক, তেমনি মহান আল্লাহ বান্দাকে যা হতে বঞ্চিত করেন তাও আল্লাহর প্রজ্ঞা ও কৌশল ভিত্তিক। তাই তারা ভালো কোনো কিছু পেলে, যেমন খুশিতে আত্মহারা হয়ে এই অর্জনে মহান আল্লাহর ভূমিকাকে ভুলে যান না, তেমনি বিপদ আপদ আসলেও মহান আল্লাহর প্রতি অকৃতজ্ঞ হন না, আর এজন্যই তারা সবসময় প্রশান্ত হৃদয়ের অধিকারী হয়। তো শ্রোতা ভাই বোনেরা, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের নির্ধারিত আলোচনা এখানেই শেষ করছি।
যারা সঙ্গ দিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।
এবার সংক্ষিপ্ত সংবাদ। ইহুদিবাদী ইসরায়েলি সেনারা দক্ষিণ লেবাননের একটি এলাকায় ভারী কামানের গোলা বর্ষণ করেছে বলে খবর পাওয়া গেছে। লেবাননের আল মায়াদিন টেলিভিশন চ্যানেল আজ জানিয়েছে, আজ ভোরে দক্ষিণ লেবাননের মাজদাল এলাকা এবং জিপকিন শহরের মধ্যবর্তী অঞ্চলে গোলাবর্ষণ করে ইসরায়েল। পারস্য উপসাগর থেকে চুরি করা তেল বহন করে এনে যাওয়ার সময় 2 লাখ লিটার তেলসহ একটি ট্যাঙ্কার আটক করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC। এ নিয়ে চলতি মাসে এ ধরনের তৃতীয় জাহাজ আটক করল ইরান। IRGC ঘোষণা দিয়েছে, পারস্য উপসাগর এখন আর চোরা কারবারিদের জন্য নিরাপদ কোনো স্থান নয়। ইউক্রেনে চলমান বিশেষ সামরিক অভিযানে ইরানি অস্ত্র ব্যবহারের দাবি নাকচ করে দিয়েছে রাশিয়া। তেহরানস্থ রুশ দূতাবাস গতকাল এক টুইটের বার্তায় কিছু পশ্চিমা গণমাধ্যমে প্রচারিত সংক্রান্ত ভুয়া খবর প্রত্যাখ্যান করেছে। ইরানের তাবাস মরুভূমিতে মার্কিন ব্যর্থ অভিযানের বার্ষিকী পালিত, সরকারের মুখপাত্র বললেন পরাজয়ে অভ্যস্ত হয়ে পড়েছে আমেরিকা। আল আকসা কে ঘিরে ইসরায়েলি হামলা অব্যাহত, মসজিদ রক্ষায় এগিয়ে আসতে মুসলিম বিশ্বের প্রতি পরিচালকের আহ্বান। বাংলাদেশের ঈদ যাত্রায় ভাড়া নৈরাজ্য চাঁদাবাজি বন্ধের আহ্বান রোড সেফটি ফাউন্ডেশনের, রাজধানী ছাড়বে প্রায় 90 লাখ মানুষ। এবং ভারতের বিহার রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে জোট সরকারের শরিকদের মধ্যে দ্বন্দ্ব, JDU ও BJP ভিন্ন অবস্থানে। শ্রোতা বন্ধুরা, আপনার ভালো সুস্থ থাকুন, কামনা করে রেডিও তেহরান থেকে আমি বাবুল আখতার এখনকার মতো এখানে বিদায় চাইছি। খোদা হাফেজ। Thank you.